এই 26শে মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হতে চলেছে পঞ্চম ব্রিক শীর্ষ সম্মেলন। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই 300 কোটি মানুষের গোষ্ঠী ব্রিকস, এবং বলা হচ্ছে যে এই ব্রিকসের অন্তর্গত দেশগুলোর সামগ্রিক জিডিপি হচ্ছে $14,00,000,000। ব্রিকসের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখেন?
এই অর্থনৈতিক শক্তির সঙ্গে সঙ্গে তারা বিশেষত বৈশ্বিক ভুবনে তাদের রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক ক্ষমতাকেও প্রতিষ্ঠিত করতে চাইছে। সুতরাং বৈশ্বিক দিক থেকে যে সমস্ত সমস্যা আছে, বৈশ্বিক দিক থেকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, বৈশ্বিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতেও তাদের প্রতিনিধিত্ব, সেটিকে তারা বাড়াতে চাইছে, তাদের যে গুরুত্ব সেটাকে তারা বজায় রাখতে চাইছে।
এক সময়ে জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে ভারতকে অগ্রবর্তী অবস্থানের দেশ হিসেবে গণ্য করা হয়েছিল, এখন আবারও মনে করা হয়েছিল যে এই ব্রিকসেও ভারত একটা অগ্রবর্তী অবস্থানে থাকবে এবং অগ্রণীর ভূমিকা পালন করবে। কিন্তু ইদানিং বিশেষজ্ঞদের কেউ কেউ এ ব্যাপারে সংশয় প্রকাশ করছেন, বিশ্লেষণ করবেন?
আমার মনে হয় সংশয় সম্পূর্ণভাবে ভিত্তিহীন। ভারত তার অর্থনৈতিক শক্তির দিক থেকে এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রের দিক থেকেও তার নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে গত কয়েক দশক ধরে। অর্থনৈতিক দিক থেকে ভারতে এখন বর্তমানে যে সমস্যা আছে সেটা ভারতের জন্য বা ভারতেরই সমস্যা, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা চীনেও দেখতে পাচ্ছি যে সে জাতীয় অর্থনৈতিক সমস্যা আছে, প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে এসছে, সেখানে বৈষম্য বাড়ছে। আমরা এটাও জানি যে সেখানে গ্রামীণ এবং নগরের মধ্যে যে শ্রমিকের আনাগোনা সেটাও একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সুতরাং ভারতের যে অর্থনৈতিক সমস্যার কথা অনেক বিশেষজ্ঞ উল্লেখ করেছেন সেটা সাময়িক এবং সেটা ভারতের অর্থনীতির কোনো দুর্বলতাকে প্রকাশ করে না বা ভবিষ্যতের দিনগুলোতে ভারতের অর্থনীতিকে আরো দুর্বল করবে সেরকমের কোনো আশঙ্কা আমরা করছি না। আর দ্বিতীয় যে কথাটি আমার মনে হয় উল্লেখ করা দরকার যে ভারত এবং চীনের মধ্যে আমরা যদি একটি তুলনামূলক আলোচনা করি তাহলে আমরা দেখব যে ভারত তার অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবং সেটার একটা বিশেষ জোর বা একটা বিশেষ সুবিধে আছে, কারণ সেখানে জনগণের প্রতিনিধিত্ব আছে, সেখানে জনগণের যে কণ্ঠ এবং যা দাবি তার প্রকাশের একটা সুযোগ আছে। অন্যদিকে চীন কিন্তু তার প্রবৃদ্ধি অর্জন করেছে মোটামুটিভাবে একটি কেন্দ্রিক অর্থনৈতিক মাধ্যমে এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু ভারতের মতো সুদৃঢ় নয়। সুতরাং সেই দিক থেকেও যদি বজায় যোগ্যতার প্রশ্ন তোলা হয় তাহলে আমার মনে হয় যে ভারতের যে শক্তি এবং ব্রিকসে তার যে প্রতিনিধিত্ব সেটা চীনের চাইতে অনেক বেশি বজায় যোগ্য।
ডলার মুদ্রা কেন্দ্রিক অর্থনীতির বিশ্বে আমরা বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এর মতো প্রতিষ্ঠান দেখতে পেয়েছি। অনেকে মনে করছেন যে ব্রিকসেও একটা মুদ্রা কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে এবং উন্নয়ন ব্যাংকেরও উদ্ভব ঘটবে, আলোকপাত করবেন?
ব্রিকসের দেশগুলোকে যদি আমরা একত্রিতভাবে একটি গোষ্ঠী হিসেবে দেখি তাহলে দেখব যে বা একটা জোট হিসেবে দেখি তাহলে দেখব যে এটা শুধুমাত্র একটা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না, বরং এটা একটা বিরাট সংখ্যক জাতীয় আয়েরও প্রতিনিধিত্ব করে। এবং সেই দিক থেকে ব্রিকসের সদস্যদের মধ্যে তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে ব্রিকসের বাইরের সঙ্গেও ব্রিকসের সদস্যদের যে বাণিজ্য ব্যবসা কিংবা সেখান থেকে যে আদান প্রদানের যে সুযোগ যেটা রয়েছে সেটারও অঙ্ক এবং তার ব্যাপ্তি অনেক বড়। সেই দিক থেকে কিন্তু ইতিমধ্যেই চীন কোনো কোনো ক্ষেত্রে ডলারের বদলে তার র্যানবির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা অনেক আগেই করেছে, সেটা ভেনিজুয়েলার সঙ্গে চীন করেছে, ব্রাজিলের সঙ্গেও দ্বিপাক্ষিকভাবে চীন সেই ব্যবস্থাটি করেছে। সুতরাং আগামী দিনগুলোতে যদি ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা মজুদ মুদ্রা হিসেবে ব্রিকসের দেশগুলো ব্যবহার করতে চায় আমার মনে হয় যে সেটার যথেষ্ট সুযোগ আছে এবং সেটা নিতান্তভাবে একটা কল্পনাপ্রসূত ব্যাপার নয়, সেটা করার মতো একটা অবস্থান বা একটা ব্যবস্থা নিশ্চিতভাবে থাকবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।